বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 20 জানুয়ারি, 6 মাঘ এবং ফার্সি 30 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে, ইরান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার অবসান এবং বাংলাদেশে উত্তরাঞ্চলের বিভিন্ন চরাঞ্চলে কৃষি আবাদের প্রতি কৃষকদের আগ্রহ বাড়া প্রসঙ্গে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ওমর কিংবদন্তি ওমর খৈয়াম শীর্ষক ধারাবাহিক আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ঘটনার নেপথ্যে। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিরিয়ায় ইরানের আরও 4 সামরিক উপদেষ্টা ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার, জানালো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দুদেশের সন্ত্রাসীদের ঘাঁটিতে ইরান ও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের যে অবনতি ঘটেছিল তার অবসান ঘোষণা করল পাকিস্তান। বাংলাদেশে ঢাকা মেট্রো রেলের পূর্ণ রুটে দিনভর চলাচল শুরু, চলতি বছরের সেপ্টেম্বর থেকে পাতাল রেল নির্মাণের কাজ শুরু হবে বলে জানালেন সেতুমন্ত্রী। এবং ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি ভাইয়ে ভাইয়ে বিবাদ বাঁধিয়ে দেয়, মন্তব্য কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের আরও 4 সামরিক উপদেষ্টা ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়েছেন। আজ এক বিবৃতিতে IRGC বলেছে, 4 উপদেষ্টা শহীদ হওয়ার পাশাপাশি সিরিয়ারও কয়েকজন সেনা মারা গেছেন। রাজধানীর মেজ্জা এলাকার একটি বাড়িতে ইহুদিবাদী ইসরায়েল ওই হামলা চালায়। মেজ্জা এলাকায় বেশ কয়েকটি দেশের কূটনৈতিক মিশন রয়েছে। IRGC তাদের বিবৃতিতে বলেছে, আবারও বর্বর ও অপরাধী ইহুদিবাদী সেনারা দামেস্ক শহরের ওপর আগ্রাসন চালিয়েছে এবং এতে ইরানের 4 সামরিক উপদেষ্টা ও সিরিয়ার কয়েকজন সেনা সদস্য শহীদ হয়েছেন। গত 25 ডিসেম্বর সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হন ইরানের কুদস ফোর্সের শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ রাজিম মুসাভি। এর কিছুদিনের মধ্যেই এই হামলা হল। ইসলামী প্রজাতন্ত্র ইরান সফলতার সাথে সুরাইয়া স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। এই প্রথম ইরান ভূপৃষ্ঠ থেকে 750 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে সক্ষম হল এবং এর মধ্য দিয়ে ইরান মহাকাশে ক্ষেপণাস্ত্র পাঠানোর ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করল।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অ্যারো স্পেস ফোর্স আজ ঘোষণা করেছে যে দেশীয় প্রযুক্তিতে তৈরি কাজেম 100 স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে সুরাইয়া স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করা হয়েছে। কায়েম 100 হচ্ছে ইরানের প্রথম 3 ধাপের সলিড ফুয়েল পরিচালিত রকেট, যা 100 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এবং তৃতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণে কক্ষপথে আনুমানিক 50 কেজি ওজনের একটি গবেষণা পেলোড স্থাপন করেছে। স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানে IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি উপস্থিত ছিলেন। ফার্স বার্তা সংস্থা জানায়, স্যাটেলাইটটি এরই মধ্যে টেলিমেট্রি ডেটা পাঠানো শুরু করেছে। সীমান্ত অতিক্রমী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরান ও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে দুদেশের মধ্যে সম্পর্কের যে নজিরবিহীন অবনতি ঘটেছিল তার অবসান ঘোষণা করেছে পাকিস্তান। ইসলামাবাদ তেহরানের সঙ্গে পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেছে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার শুক্রবার শেষ বেলায় সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানদের সঙ্গে এক জরুরি নিরাপত্তা বৈঠক শেষে এই ঘোষণা দেন। গত মঙ্গলবার রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরানি জঙ্গি গোষ্ঠী জয়শুল আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘটনার জের ধরে পরদিন ইসলামাবাদ তেহরানে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে ছুটিতে রয়েছেন, তাকে পাকিস্তানে ফিরে যেতে নিষেধ করে। কার্যত ইরানের সঙ্গে পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত তেহরান ও ইসলামাবাদের সম্পর্ক দ্রুত আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই সহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। দুই মন্ত্রী ফোনালাপে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রাখার উপর বিশেষ গুরুত্ব দেয় ইরান। তিনি বলেন, এর আগে দুই দেশের সরকার নিরাপত্তা ও সামরিক সহযোগিতার বিষয়ে যে সমঝোতায় পৌঁছেছে সেগুলো আন্তরিকভাবে অনুসরণ করাই হবে যৌক্তিক। ফোনালাপে পাক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানিও দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পাকিস্তানের সরকার ও জনগণ ইরানের প্রতি বিশেষ শ্রদ্ধা পোষণ করে এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে আগ্রহী। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ থেকে মেট্রো রেলের পূর্ণ রুটে দিনভর চলাচল শুরু হয়েছে। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকে পাতাল রেল নির্মাণের কাজ শুরু হবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ঢাকায় আজ থেকে শুরু হলো মেট্রো রেলের পূর্ণ রুটে দিনভর চলাচল। এখন থেকে ঢাকা মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল 7:10 থেকে রাত 8:40 পর্যন্ত চলাচল করবে। উত্তরা থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল 7:10, আর মতিঝিল থেকে সবশেষ ফিরতি ট্রেন ছেড়ে যাবে রাত 8:40। এদিকে মেট্রো রেলের দিয়াবাড়ির ডিপোতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি সেপ্টেম্বর থেকে পাতাল রেলের কাজ শুরুর কথা জানিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, নভেম্বরে MRT লাইন পাসের উড়াল অংশের কাজ শুরু হবে। এছাড়াও উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইও চলছে বলে জানিয়েছেন তিনি।
কোন দিন কতটা পর্যন্ত চলবে, কারণ এই বিষয়টা আমাদের দেশে নতুন। এখানে যে মেট্রো লাইনের যে চলার যে পদ্ধতি, এর মধ্যে খুবই সাইন্টিফিক ওয়েতে টেকনোলজিটা সাজানো হয়েছে।
আনুষ্ঠানিকতা শেষে উত্তরা থেকে মেট্রো রেলে চড়ে সচিবালয়ে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাদশা রহমান। রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি ভাইয়ে ভাইয়ে বিবাদ বাঁধিয়ে দেয় বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। তিনি বলেছেন, বিজেপি এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের, এক ভাষার সঙ্গে অন্য ভাষার এবং এক সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের লড়াইয়ে বাঁধিয়ে দেয়। এ সম্পর্কে আরও বলছেন আমাদের কলকাতা প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিজেপিকে টার্গেট করে দেশে মতাদর্শে লড়াই চলছে, বিজেপি ভাই ভাইয়ের মধ্যে বিবাদ বাঁধিয়ে দেয় বলে মন্তব্য করেছেন। তিনি আজ শনিবার ভারত জোড়ো ন্যায় পদযাত্রা কর্মসূচিতে অরুণাচল প্রদেশে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
और दो तीन लोगों के लिए सरकार चलाती है, पूरा का पूरा फायदा दो तीन बड़े बड़े उद्योगपतियों को होता है।
রাহুল গান্ধী বলেন, বিজেপি ভাইকে ভাইয়ের সাথে, এক ধর্মের সাথে অন্য ধর্মের, এক ভাষার সাথে অন্য ভাষার, এক সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়ের লড়াই বাঁধিয়ে দেয় এবং দুই তিনজনের জন্য সরকার চালায়। এতে সম্পূর্ণ লাভ দুই তিনজন বড় শিল্পপতির কাছে যায় এবং এর ফলে জনসাধারণের ক্ষতি হয়। বিজেপি শাসিত গোলযোগপূর্ণ অশান্ত মণিপুর প্রসঙ্গে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, মণিপুরে গৃহযুদ্ধের মতো পরিবেশ বিরাজ করছে, মানুষ খুন হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী আজ পর্যন্ত মণিপুর সাপোর্ট করেননি। অন্যদিকে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে বলেন, দেশের প্রত্যেক তৃতীয় যুবক যখন বেকারত্বের শিকার তখন প্রধানমন্ত্রী আবারও তাদের সঙ্গে প্রতারণা করেছেন। এবার প্রতারণা সেই ছাত্রদের সাথে যারা সাধারণ পরিবারের এবং 18 ঘন্টা ধরে কঠোর পরিশ্রম করে, যারা ছোট ভাড়ার ঘরে থাকে এবং বড় স্বপ্ন দেখে। যেখানে রেলওয়েতে লক্ষাধিক পদ শূন্য, সেখানে 5 বছর অপেক্ষার পর মাত্র 5,696 পদে নিয়োগ, প্রতিযোগী শিক্ষার্থীদের প্রতি বিচার। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে আমেরিকার একটি MQ-9 রিপার ড্রোন বিধ্বস্ত হয়েছে। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ড্রোনটিকে ভূপাতিত করার দায়িত্ব স্বীকার করেছে। ড্রোনটি পশ্চিম দিক থেকে বেআইনিভাবে ইরাকের আকাশে প্রবেশ করেছিল। শুক্রবার এক বিবৃতিতে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশতার শাবি এক বিবৃতিতে বলেছে, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এই ড্রোন ভূপাতিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী বাগদাদের 70 কিলোমিটার উত্তরে দেয়ালিয়া প্রদেশের আকাশ থেকে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ড্রোনটি কুয়েতের আলী আল সালেম বিমানঘাটি থেকে উড়ে ইরাকের আকাশসীমায় প্রবেশ করে। বিবৃতির শেষ পর্যায়ে প্রতিরোধ যোদ্ধারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, তারা শত্রুদের ওপর হামলা অব্যাহত রাখবে। এদিকে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইরাকে তাদের একটি MQ-9 রিপার ড্রোন বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আরব লীগের সর্বশেষ বিবৃতি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, অপরাধীদের আবারও শাস্তি দিতে দেশটি মোটেও দ্বিধা করবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি শুক্রবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত সোমবার ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি আস্তানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় নিহত হয়েছে মোসাদের গুপ্তচর ও কুর্দি তেল টাইকুন পেশরা মাজিদ অগাদিয়াজি। IRGC-র ওই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে আরব লীগ যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা করে ইরানের মুখপাত্র কানানি বলেন, ইরান বিরোধী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য না দিয়ে আরব দেশগুলোর উচিত গাজা উপত্যকায় ইসরায়েলের পাশবিক গণহত্যা বন্ধ করার চেষ্টা করা। আমেরিকা দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ইচ্ছাকৃতভাবে কোনো যুদ্ধাপরাধ করেনি এবং এ বিষয়ে কোনো প্রমাণও নেই। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের কাছে এই দাবি করেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং যুদ্ধাপরাধের বিষয়ে তদন্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি মেক্সিকো ও চিলি যে আহ্বান জানিয়েছে সে সম্পর্কে জন কির্বি বলেন, আমেরিকা এখনও আরও তথ্য সংগ্রহ করছে যে এতে কি অন্তর্ভুক্ত হবে। জন কির্বি জোর দিয়ে বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য প্রমাণ নেই যা গাজায় ইসরায়েলের ইচ্ছাকৃত যুদ্ধাপরাধের প্রমাণ বহন করে। তিনি এমন সময় এসব কথা বললেন যখন গত 3.5 মাসের আগ্রাসনে ইহুদিবাদী দখলদার সেনারা গাজা উপত্যকায় প্রায় 25,000 মানুষকে হত্যা করেছে, যার শতকরা 70% বেশি নারী ও শিশু। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটকে অবশ্যই রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, এজন্য ব্যাপকভাবে জনগণকে সম্পৃক্ত করা এবং শিল্পোৎপাদন দ্রুত বাড়ানো প্রয়োজন। ন্যাটো সামরিক কমিটির চেয়ারম্যান এবং নেদারল্যান্ডের সেনা কর্মকর্তা অ্যাডমিরাল রব বাওয়ার একথা বলেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো প্রধান ইয়েন্স স্টোলেনবার্গের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। বাওয়ার বলেন, আগামী 20 বছরের মধ্যে রাশিয়ার সাথে বড় যুদ্ধের জন্য ন্যাটো সামরিক জোটকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার অবসান ঘটেছে। মুসলিম বিশ্বের শত্রুরা এই উত্তেজনাকে বড় করে তুলে ধরে আত্মতৃপ্তি উপলব্ধির চেষ্টা করেছে। আজকের দৃষ্টিপাতের শুরুতেই এ সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সোহেল আহমেদ।
ইরান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার অবসান হয়েছে। এই দুই মুসলিম প্রতিবেশী দেশ আবারও নিজেদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। দুই দেশই সন্ত্রাসবাদের শিকার হয়েছে বহুবার, এ কারণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অবস্থান অভিন্ন। এই অভিন্ন অবস্থান বাস্তবায়নে নিজেদের মধ্যে সমন্বয় আরও বাড়াতে দুই দেশের নেতারা তাগিদ দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির গতকালের টেলিসংলাপ ছিল চমৎকার। সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান ভ্রাতৃপ্রতিম ইরানের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা বলে মনে করে। ইসলামাবাদ চায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপগুলো আরও বেশি সমন্বয়ের ভিত্তিতে নিজ নিজ দেশের নিরাপত্তা বাহিনীর মাধ্যমেই সম্পন্ন হোক। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীও দুই দেশের মধ্যে উত্তেজনার অবসান ঘোষণা করেছেন। সম্প্রতি ইরানের কেরমানে শোকার্ত মানুষের উপর সন্ত্রাসীদের হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। এর আগে ইরানের সিস্তান বেলুচিস্তানে একটি থানায় সন্ত্রাসীদের হামলায় 11 ইরানি পুলিশ নিহত হয়। এছাড়াও ঘটেছে আরও নানা সন্ত্রাসী ঘটনা। ইরান সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনাগুলোর পর বলেছিল সন্ত্রাসীদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। পাকিস্তানে ঘাঁটি বানিয়ে সেখান থেকে ইরানের অভ্যন্তরে হামলার পুনরাবৃত্তি ঠেকাতে এ পর্যন্ত বহুবার ইসলামাবাদকে তথ্য দিয়েছে তেহরান। কিন্তু অভিযোগ রয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে প্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হয়নি। অবশ্য পাকিস্তান দাবি করে আসছে তারা সবসময়ই ইরানের কথাকে গুরুত্ব দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বাস্তবতা হচ্ছে, ইরান ও পাকিস্তানের মধ্যে 900 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দুই দেশেরই রয়েছে বড় বড় শত্রু। একই সঙ্গে মুসলিম দেশ হওয়ার কারণেও দুই দেশ আন্তর্জাতিক আধিপত্যবাদীদের পক্ষ থেকে নানা ষড়যন্ত্রের সম্মুখীন। দুই দেশই এই বাস্তবতা ভালো করে জানে এবং এই বাস্তবতার আলোকে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় এবারের উত্তেজনাও দ্রুত মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে। মুসলিম বিশ্বের শত্রুরা এই উত্তেজনাকে বড় করে তুলে ধরে আত্মতৃপ্তি উপলব্ধির চেষ্টা করে যাচ্ছে, নানা মহল থেকে উস্কানিও দেয়া হচ্ছে। কিন্তু দুই দেশই জানে ভ্রাতৃঘাতী উত্তেজনা চলতে থাকলে উভয়েরই ক্ষতি হবে এবং শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে।
প্রতিবেদনটি শুনলেন দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন চর এলাকায় কৃষি আবাদের প্রতি কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে যমুনার চরে বিভিন্ন কৃষি আবাদে ব্যাপক সাফল্য এসেছে। এছাড়া তিস্তার বিস্তৃত চারণভূমিও এখন আবাদযোগ্য জমি। চরগুলোতে নানা জাতের ফসল আবাদ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন চরাঞ্চলে বাড়ছে কৃষির আবাদ। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে যমুনার চরে বিভিন্ন কৃষি পণ্যের আবাদে ব্যাপক সাফল্য এসেছে। বিস্তীর্ণ চরাঞ্চলে এখন সবুজের সমারোহ, জমিগুলো আসছে চাষের আওতায়, কৃষকরা ব্যস্ত সময় পার করছেন মাঠের পরিচর্যায়। স্থানীয়রা বলছেন, একসময়ের প্রমত্তা যমুনার ভাঙন কবলিত চরাঞ্চলে উচ্চ ফলনশীল জাতের বাদামের আবাদও হচ্ছে। বাড়ির উচ্চ ফলনশীল জাতের বাদাম আবাদ জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। তিস্তার বিস্তীর্ণ চারণভূমিও এখন আবাদযোগ্য জমি। চরগুলোতে এখন নানা জাতের ফসল আবাদ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। আগের যে কোনো সময়ের চেয়ে এখন চাষাবাদের সঙ্গে বাড়ছে স্বাবলম্বী পরিবারের সংখ্যাও। নদী ভাঙনে ভিটেমাটি হারানো শত শত মানুষ এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। আর্থিক সচ্ছলতা ফিরতে শুরু করেছে নদীর চরাঞ্চলের প্রতিটি ঘরে। খরস্রোত নদীর চরের এখন সব দিকটাই সবুজ প্রান্তর। এই মৌসুমে উত্তরের চরগুলোতে বেড়েছে চাষাবাদ। এই অঞ্চলের চরগুলোই এখন যেন হিডেন ডায়মন্ড।
জমিনে বালুটা পড়ে রয়েছে, এলে বাদাম ছাড়া আর কিছু হয় না। চীনা বাদাম আবাদ করছি,
কৃষি গবেষণার চীনা বাদাম বাড়ি নয়, এটা আবাদ করি, তাতে এটা খুব ভালো ফলন।
প্রতি একরে 14,000-15,000 টাকা খরচা হয়।
বিশনকালে বিক্রি করি, আমাদের 30-35,000 টাকা মতো লাভ হয়।
শুধু ফসল উৎপাদনেই থেমে নেই চরাঞ্চলের এসব কৃষকেরা। বছরে 25 লাখ গবাদি পশুর যোগানও দিচ্ছেন তারা। তবে আকস্মিক বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে প্রায় সময় তাদের হোঁচট খেতে হয়। চরের জমিতে চাষাবাদে প্রধান সমস্যা সেচ ব্যবস্থা। সমস্যা সমাধানে চরে গভীর কূপ খনন, সোলার পাম্প স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাঠ পর্যায়ের কর্মকর্তারা এসব চাষে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। বাড়ি সরজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আব্দুল হেলিম খান বলেন, চরাঞ্চলের পরিত্যক্ত এসব জমিগুলো চাষের আওতায় আনা হলে আরও আবাদ বাড়বে।
উৎপাদন প্রযুক্তির উপর তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এই বাদামটা কিভাবে সংরক্ষণ করে তারা পরবর্তী বছর চাষ করতে পারবে, তারপর প্রশিক্ষণ দিই এবং তাদেরকে আমরা বীজ রাখার জন্য পাত্র দিয়ে থাকি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে ধারাবাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম।
অমর কিংবদন্তি ওমর খৈয়াম।
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বের আলোচনায় আমরা বিরল প্রতিভার অধিকারী ওমর খৈয়ামের সমরখন্ড থেকে আফগানিস্তানের বালখে যাওয়ার পথে মজার কিছু অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছি। আজকেও আমরা এই সম্পর্কিত আলোচনা অব্যাহত রাখব, আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। পরিবেশনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান। ওমর খৈয়াম বাল্খ পৌঁছার পর তিনি সেখানে এক ব্যক্তির কাছে সংরক্ষিত বিখ্যাত গ্রিক গণিতবিদ অ্যাপোলোনিয়াসের জ্যামিতি বিষয়ক লেখা কোনস বা শঙ্কু নামক বইয়ের মালিকের সাথে দেখা করেন। শঙ্কু হচ্ছে যে সকল ঘনবস্তুর ভূমিতল, বৃত্তাকার ও সমতল এ ভূমির ওপরের দিকের পৃষ্ঠতলের পরিধি ক্রমশ কমতে কমতে একটি বিন্দুতে পরিণত হয়েছে। জ্যামিতির পরিভাষায় তাদের কোনস বা শঙ্কু বলে। ওই ব্যক্তি জ্যামিতি বিষয়ক এ বইটি তিন দিনের জন্য খৈয়ামের কাছে রাখার অনুমতি দেন এবং ওমর এই স্বল্প সময়ের মধ্যে বইটির কপি লেখা সম্পন্ন করেন। তিনি বাল্খ এ কিছুকাল অবস্থান করার পর এবং সেখানকার নামকরা জ্ঞান গবেষণা কেন্দ্রের সাথে পরিচিত হওয়ার পর খৈয়াম তার জ্ঞান সম্পন্ন করার জন্য ইরানের রেই শহরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিশাপুর থেকে একজন বার্তাবাহক এসে তাকে খবর দেন যে তার বাবা খুবই অসুস্থ, তাই তাকে নিশাপুরে যেতে হবে। খৈয়াম কাল বিলম্ব না করে দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে নিশাপুরের দিকে রওনা হন।
এদিকে খৈয়ামের অসুস্থ পিতা ইব্রাহিম তার ছেলেকে দেখার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, কিন্তু খৈয়াম ছিলেন অত্যন্ত নরম ও মানবিক আবেগে পরিপূর্ণ হৃদয়ের অধিকারী। তিনি তার বাবার অসুস্থতার কথা শুনে দ্রুত নিশাপুর পৌঁছে যান। ওমর খৈয়াম যখন নিশাপুরে পৌঁছান তখনও পিতা ইব্রাহিম বেঁচে ছিলেন এবং পিতার জীবনের শেষ মুহূর্তে খৈয়াম তার পাশে থেকে তাকে শেষ বিদায় জানাতে সক্ষম হয়েছিল। পিতার মৃত্যু খৈয়ামের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। পিতার মৃত্যুর পর খৈয়াম নিশাপুরে থেকে যান এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তিনি তার চিন্তা ও গবেষণা অব্যাহত রাখেন। খৈয়াম নিশাপুরে ফিরে আসার পর যদিও তার জীবনে সচ্ছলতা ছিল না, কিন্তু তিনি তার চিন্তা, গবেষণা ও সামাজিক সম্মানজনক অবস্থান নিয়ে সন্তুষ্ট ছিলেন। তিনি গবেষণা ও শিক্ষাদানের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছিলেন। খৈয়াম জ্যোতির্বিদ্যা, গণিত শাস্ত্র এবং দর্শনে খুবই আগ্রহী ছিলেন।
1063 খ্রিস্টাব্দে নিশাপুর শহরে ওমর খৈয়াম গণিত বিষয়ক রাসালে ফি শাহ মা আশকেল মান মুসাদেরাত ইউক্লিড নামে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছিলেন, যেখানে তিনি সমান্তরাল রেখা এবং অনুপাতের তত্ত্ব ব্যাখ্যা করেছিলেন। এই বইটি তৎকালীন সময়ের প্রচলিত বৈজ্ঞানিক পরিভাষায় আরবিতে লেখা হয়েছিল। পর্যায়ক্রমে আমরা এই গ্রন্থটি সহ হাকিম ওমর খৈয়ামের অন্যান্য গ্রন্থের সাথে পরিচয় করিয়ে দেব, যেখানে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় খৈয়ামের সাফল্যের নানা দিক নিয়ে কথা হবে। ওমর খৈয়াম ছিলেন এমন এক ব্যক্তি যিনি জ্ঞানার্জনের ক্ষেত্রে কখনো ক্লান্ত হতেন না। ধীরে ধীরে তিনি ইরান সহ বিশ্বের অন্যান্য মুসলিম অঞ্চলে একজন বিজ্ঞানী ও পণ্ডিত হিসেবে পরিচিতি লাভ করেন এবং এক্ষেত্রে তাঁর খ্যাতি ইরানের তৎকালীন শাসক সেলজুকদের দরবার পর্যন্ত পৌঁছে যায়। অবশ্য এর আগে থেকেই তিনি সেলজুক দরবারে একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন এবং সেলজুক দরবারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন নিজাম উল মুলুক নামে একজন ব্যক্তি, যিনি খৈয়ামকে ভালোভাবে চিনতেন এবং তার সাথে তার পুরনো বন্ধুত্ব ছিল।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের খনজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
নিজামুল মুলক সবসময় ওমর খৈয়ামের জ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা করতেন। কয়েকটি সূত্রে বলা হয়েছে যে খৈয়াম
নিজামুল মুলকের সন্তানদেরও শিক্ষা দিতেন এবং নিজামুল মুলক খৈয়ামকে তার শিক্ষার পুরস্কার হিসেবে নিশাপুরে একটি বাগানও দিয়েছিলেন। কোনো কোনো বর্ণনায় আছে, খৈয়ামের মৃত্যুর পর তাকে ওই বাগানেই দাফন করা হয়। যেহেতু নিজামুল মুলক ছিলেন খৈয়ামের জীবনে প্রভাব সৃষ্টিকারী অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাই চলুন আমরা আলোচনার এ পর্যায়ে নিজামুল মুলকের সাথে খানিকটা পরিচিত হই। আবুল হাসান আলী বিন ইসহাক বিন আব্বাস তুসি, যিনি খাজা নিজামুল মুলক তুসি নামে পরিচিত, তিনি হিজরি পঞ্চম শতাব্দীর একজন খ্যাতনামা ইরানি বিজ্ঞানী ও লেখক হিসেবে পরিচিত ছিলেন। একই সাথে তিনি ছিলেন সেলজুক শাসনামলের একজন নাম করা মন্ত্রী। নিজামুল মুলক ছিলেন সাবজেবার এলাকার এক কৃষকের সন্তান। তিনি 1017 খ্রিস্টাব্দে মাশহাদ শহরের নিকটবর্তী তুস শহরে জন্মগ্রহণ করেন।
সে সময়ে এবং তারও আগে বিরাজমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে কৃষকরা জমির মালিক ছিলেন না, কিন্তু গ্রামের যারা জমির মালিক তারা অভিজাত শ্রেণী বলে বিবেচিত হতেন এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তারা ছিলেন প্রভাবশালী ও ক্ষমতাবান। যাই হোক, কৃষকপুত্র খাজা নিজামুল মুলক তুসি তুস শহরে বড় হয়েছিলেন এবং সেখানেই পড়াশোনা করেছিলেন। সে কারণেই তিনি খাজা নিজামুল মুলক তুসি নামে পরিচিত হন। তার বয়স যখন 21 বছর তখন তিনি গাজনে যান এবং অলেব আরসালার সেলজুকির মন্ত্রী আবু আলী ইবনে সাজানের সান্নিধ্যে আসেন। দরবারে তিনি একজন লেখক হিসেবে নিয়োজিত হন। অলেব আরসালান সেলজুকি মাত্র 32 বছর বয়সে নিজামুল মুলকের অসাধারণ প্রতিভা প্রত্যক্ষ করে খ্রিস্টীয় 1064 সালে নিজামকে তার মন্ত্রী হিসাবে বেছে নিয়েছিলেন এবং তাকে দেশের সমস্ত বিষয়ের দায়িত্ব অর্পণ করেছিলেন। সেই সময় থেকে 29 বছর পর পর্যন্ত নিজামুল মুলক সেলজুক দরবারের মন্ত্রী ছিলেন এবং প্রশাসনিক সুবিধা নিয়ে ইরানিদের জন্য অনেক সেবামূলক কাজ করেছেন তিনি।
রাজার কনিষ্ঠ পুত্র অলেব আরসালানের মৃত্যুর পর নিজামুল মুলক মালিক শাহ সেলজুককে সিংহাসনে বসাতে সহায়তা করেন। তার বয়স ছিল মাত্র 18 বৎসর। সে সময় ইরানে বিশৃঙ্খলা ও বিভিন্ন ধরনের সংকট ছড়িয়ে পড়েছিল এবং নিজামুল মুলক পরিস্থিতির উন্নতি করতে সক্ষম হয়েছিলেন। তিনি অল্প বয়সী রাজা মালিক শাহকে পূর্ণ সমর্থন দিয়ে তাকে একজন শক্তিশালী শাসকে পরিণত করেন। খাজা নিজামুল মুলক তুসি ইরানের জনগণের প্রতি প্রবল ভালোবাসার কারণে দেশের উন্নয়নে সর্বশক্তি নিয়োগ করেছিলেন এবং সাধ্যমতো চেষ্টা চালিয়েছিলেন।
তো শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই। আগামী অনুষ্ঠানে আমরা ওমর খৈয়াম সংক্রান্ত আলোচনায় নিজামুল মুলকের অবদান সম্পর্কে আরো আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
ধারাবাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 20 জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ডয়েসে ভেলের রিপোর্ট, চীন ও ভারতের সঙ্গে সতর্ক, ভারসাম্য চায় বাংলাদেশ মানব জমিন, আন্দোলন চলতেই থাকবে বলেন মঈন খান ইত্তেফাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন প্রথম আলো। ডলার শক্তিশালী হলেও পোশাক রপ্তানিকারকদের মুনাফা কমেছে 50%, ডেইলি স্টার বাংলা। কৃষি মন্ত্রণালয়ে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না, আব্দুস শহীদ, যুগান্তর।
কলকাতার শিরোনাম। কংগ্রেস সম্পর্কে মমতার বক্তব্য হাতিয়ার করে বামেদের সঙ্গে জোট কথা এগোতে চায় বঙ্গ কংগ্রেস আনন্দবাজার পত্রিকা। আর্থিক তসরূপের মামলায় বেকায়দায় সরেন সংবাদ প্রতিদিন। আবার রাম, আতঙ্ক ছড়াচ্ছে মহল্লায় মহল্লায় গণশক্তি। রেশনের প্যাকেটে মোদির ছবি না দেয় রাজ্যকে বঞ্চনা কেন্দ্রের আজকাল।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করা হয়েছে। প্রথম আলোর শিরোনাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন বার্তায় প্যাট্রিসিয়া বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণের পর স্বচ্ছতা ও জবাবদিহির নীতির ওপর গুরুত্ব আরোপ করে যে রূপরেখা দিয়েছিলেন তাতে তিনি অনুপ্রাণিত। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই পররাষ্ট্রনীতির কথাও স্মরণ করেন তিনি। এদিকে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন চলতেই থাকবে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান তার মতামত কলামে লিখেছেন, নির্বাচন নিয়ে বিতর্ক সিইসির উপলব্ধি এবং আওয়ামী লীগের নতুন দুশ্চিন্তা। নির্বাচন নিয়ে যে বিতর্ক চলছিল অদূর ভবিষ্যতে তা শেষ হবে বলে মনে হয় না। যেভাবেই হোক, 7 জানুয়ারির নির্বাচনটা হয়ে যাওয়ার পর নতুন সরকার দায়িত্ব নিয়েছে। 30 জানুয়ারি সংসদ বসছে, কিন্তু নির্বাচনে বিতর্ক থামেনি। আগে বিতর্কটা সরকারি ও বিরোধী দলের মধ্যে সীমিত ছিল, এখন সরকারি দল নিজেদের মধ্যেও বিতর্ক জিয়ে রেখেছে, নৌকা বনাম স্বতন্ত্র। এবার অভিনব উপায়ে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার দাবি আওয়ামী লীগের। সেটি করতে গিয়ে দলের বিভাজন বৈরিতা ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদের ভাষাভঙ্গি বিরোধী দলের নেতাদেরও ছাড়িয়ে গেছে। কেউ বলছেন প্রতিপক্ষ তাঁর বিজয় ডাকাতি করে নিয়েছে। কারো দাবি প্রশাসনের ছত্রছায়ে ব্যালট পেপারে ইচ্ছে মতো সিল মেরে তাঁকে হারানো হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায় সফর করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম আলোর মতামত কলামে সোহরাব হোসেন আরও লিখেছেন, বুধবার এক দলীয় সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল কৌশলের অংশ হিসেবে। জয় পরাজয় যাই হোক না কেন, এখন ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। কোথাও সহিংসতা হলে দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। নির্বাচনের আগেও এরকম হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল, কাজ হয়নি। রাজনীতিকরাই দেশ চালাবেন, জনগণের কল্যাণে নীতি পরিকল্পনা নেবেন, কিন্তু এই রাজনীতিকরা যদি একে অপরকে মহাশত্রু ভাবেন, সারাক্ষণ প্রতিপক্ষের ষড়যন্ত্র ও চক্রান্ত নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে তারা দেশ ও জনগণের জন্য কাজ করবেন কখন?
কৃষি মন্ত্রণালয়ে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না বলেছেন আব্দুস শহীদ। যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ে কোন রকম দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাদের দুর্নীতিকে কোনো রকম প্রশ্রয় দেয়া ও বরদাস্ত করা হবে না। আর প্রথম আলোর দ্রব্যমূল্য বিষয়ক খবরের শিরোনাম এরকম, চালের দাম বেশি বেড়ে সামান্য কমল। ডয়েচে ভেলের রিপোর্ট, চীন ও ভারতের সঙ্গে সতর্ক ভারসাম্য চায় বাংলাদেশ। মানবজমিনের এক খবরে বলা হয়েছে, সম্প্রতি টানা চতুর্থ মেয়াদে বিজয়ী হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ। তিনি এ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী হয়েছেন। তবে চীন ও ভারত যখন দ্রুততার সঙ্গে তাকে অভিনন্দন জানিয়েছে, তখন দেশটির পশ্চিমা অংশীদাররা গণতন্ত্রের পশ্চাদ্ধাবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রভাব বিস্তারের বলয় বৃদ্ধি করতে, ছোট ছোট দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে এশিয়ার এই দুটি শক্তিধর দেশ আগ্রহী। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে অবশ্যই ভারত ও চীনের সঙ্গে স্বার্থের দিক দিয়ে সতর্কতার সঙ্গে ভারসাম্য রক্ষা করতে হবে।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। আর্থিক তসরুফের মামলায় বেকায়দায় সরেন, সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, আর্থিক তছরুফের মামলায় বেকায়দায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইডির পাঁচবারের তলবেও সশরীরে হাজিরা না দেওয়ায় শনিবার হেমন্তের রাঁচির কাকের রোডের সরকারি বাসভবনে হাজির হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তকারীরা। বাড়ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতার গ্রেপ্তারির সম্ভাবনা। ইডি সূত্রে জানা গিয়েছে, রাঁচিতে জমি বিক্রি সংক্রান্ত আর্থিক তছরুফের মামলায় আগেই 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কংগ্রেস সম্পর্কে মমতার বক্তব্য হাতিয়ার করে বামেদের সঙ্গে জোট কথা এগোতে চায় বঙ্গ কংগ্রেস। আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, শুক্রবার মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে কংগ্রেস সম্পর্কে কড়া মনোভাব দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, জেলা পার্টিকে মমতা জানিয়েছেন অধীর চৌধুরী কোনো ফ্যাক্টর নন, ওকে উপেক্ষা করেই ভোটের দিকে তাকাতে হবে। প্রদেশ কংগ্রেস সম্পর্কে মমতার এই মনোভাবকে এবার হাতিয়ার করতে চাইছে বিধান ভবন। প্রস্তুতি নেওয়া হচ্ছে কংগ্রেস হাইকমান্ডকে জানানোর পর যে বাংলায় কংগ্রেস সম্পর্কে মমতা কী মনোভাব পোষণ করেন। প্রদেশ নেতাদের অনেকেই মনে করছেন এই সুযোগেই এবার লোকসভা ভোটের লক্ষ্যে বামেদের সঙ্গে আলোচনা করা উচিত। তবে সবটাই নির্ভর করছে হাইকমান্ডের সবুজ সংকেতের ওপর। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক পরিবেশনা ঘটনার নেপথ্যে।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনা নেপথ্যে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা দেশগুলোর প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের স্বরূপ উন্মোচন করার চেষ্টা করেছি। আজকের আসরে আমরা পরিবেশবাদী আন্দোলন ও এনজিওর ছদ্মাবরণের ইরানে অনুপ্রবেশ করার পশ্চিমা প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করব। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো বলে আশা রাখছি।
গ্রিসের রূপকথায় বর্ণিত ট্রয় নগরীর যুদ্ধ নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। ট্রয়ের যুদ্ধ হল একটি মহাকাব্য যা গ্রিক কবি হোমার যীশু খ্রিস্টের জন্মের আগে ইলিয়াড গ্রন্থে চিত্রিত করেছিলেন। গল্পটা এরকম, গ্রিসের সেনাবাহিনী 10 বছর অবরুদ্ধ করে রেখেও ট্রয় নগরীর পতন ঘটাতে পারেনি। এ অবস্থায় তারা কাঠ দিয়ে একটি বিশালাকায় ঘোড়া তৈরি করে তার পেটের মধ্যে নিজেদের বেশ কিছু সশস্ত্র কমান্ডোকে রেখে অবরোধ প্রত্যাহার করে চলে যায়। এদিকে ট্রয় নগরীর যোদ্ধারা ধরে নেন যে তারা গ্রিসের বিরুদ্ধে জয়ী হয়েছেন বলে গ্রিকরা অবরোধ প্রত্যাহার করে চলে গেছে।
তারা যুদ্ধ জয়ের নিদর্শন হিসেবে গ্রিকদের ফেলে যাওয়া ঘোড়াটিকে টানতে টানতে শহরের ভেতরে নিয়ে যান। ঘোড়াটিকে অরক্ষিত রেখে ট্রয়ের যোদ্ধারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এরপর ক্লান্ত পরিশ্রান্ত ট্রয়বাসী যখন রাতে বিজয়ের আনন্দে গভীর ঘুমে অচেতন, তখন বিশালাকায় ঘোড়াটি থেকে গ্রিসের সশস্ত্র কমান্ডোরা বেরিয়ে আসে। ততক্ষণে গ্রিসের সেনারা ফিরে এসে ট্রয় নগরীর দরজায় অপেক্ষমান। কমান্ডোরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী নগরীর মূল ফটকে থাকা প্রহরীদের হত্যা করে ফটকটি খুলে দেয়। গ্রিক বাহিনী হুর মুড়িয়ে নগরীতে অনুপ্রবেশ করে এবং ভয়াবহ হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালিয়ে ট্রয় যুদ্ধে বিজয় লাভ করে।
ট্রয় নগরীর মহাকাব্যের ঐতিহাসিক সত্যতা থাকুক আর নাই থাকুক, এই ঘটনা থেকে শত্রুপক্ষের ঘরের মধ্যে অনুপ্রবেশ করার একটি কৌশল বর্ণিত হয়েছে। বর্তমান আধুনিক যুগে অনুপ্রবেশ করার ধরন, কৌশল ও সরঞ্জামে আমূল পরিবর্তন এসেছে। আগের মতো একটি দেশকে নিয়ন্ত্রণে আনার জন্য শারীরিকভাবে ওই দেশে অনুপ্রবেশ করার প্রয়োজন নেই। বর্তমান যুগে ওই দেশের মানুষের মনোজগৎকে পাল্টে দিয়ে সেখানে নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা বসিয়ে দিতে পারাটাই একটি সাফল্য। সফট পাওয়ার সম্পর্কিত তাত্ত্বিক জোসেফ নাইয়ের মতে, আমি যদি এমন কাজ করতে সক্ষম হই যার ফলে আমি যা চাই আপনিও তা কামনা করেন, তাহলে ওই কাজ করতে বল প্রয়োগ করে আপনাকে আর বাধ্য করতে হবে না।
জি, আমরা এমন এক যুগে বসবাস করছি যখন একটি দেশের পক্ষ থেকে আরেকটি দেশে প্রভাব সৃষ্টি বা অনুপ্রবেশ করার নানাবিধ উপকরণ রয়েছে। এ কাজে গণমাধ্যম একটি বড় শক্তি, পাশাপাশি মানবিক সাহায্যের নামে বিজ্ঞান, গবেষণা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও শত্রুর দেশে অনুপ্রবেশ করা যায়। এসব কাজে যুদ্ধের তুলনায় অতি সামান্য খরচ ও লোকবল ব্যয় হয়। ভার্চুয়াল জগৎটি ট্রয় নগরীতে রেখে যাওয়া ঘোড়ার মতো কাজ করে। উদাহরণস্বরূপ সামাজিক মাধ্যম টেলিগ্রামের কথাই ধরা যাক। এই টেলিগ্রাম ইরানি জনগণকে সেবা দেওয়ার জন্য অন্তত 3,000 সার্ভারকে কাজে লাগিয়েছে। এছাড়া ইরানের বাইরে থেকে বহু স্যাটেলাইট টিভি চ্যানেল ইরানি জনগণের জন্য বিনা পয়সায় অনুষ্ঠান প্রচার করছে। এসব চ্যানেল প্রধানত আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েল প্রচার করছে এবং এগুলো পরিচালনার টাকা যাচ্ছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো থেকে।
২০২২ সালের শরতে ইরানে যে সহিংসতা চাপিয়ে দেওয়া হয় তার কারণ হিসেবে মাহসা আমিনের মৃত্যুর ঘটনা ছিল একটি অজুহাত মাত্র। মাহসা আমিনের মৃত্যুর কারণ হিসেবে ওইসব টিভি চ্যানেল প্রথমে একটি কল্পকাহিনী ছড়িয়ে দেয়। কুর্দি নারী মাহসা আমিনি ইরানের আইন মেনে হিজাব পরতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে আটক করে। এরপর কর্তৃপক্ষ জানায় শিশুকাল থেকে শরীরে বহন করা একটি রোগের কারণে মাহসা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। কিন্তু বিদেশি গণমাধ্যমগুলো একথা ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে থাকে যে পুলিশের নির্যাতনে ওই নারীর মৃত্যু হয়েছে। এরপর ইরানের কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে সীমান্তের ওপার থেকে অস্ত্র তুলে দেওয়া হয় এবং সেই সব অস্ত্র দিয়ে তারা ইরানের একটি মাজারে হামলা চালিয়ে নারী ও শিশু সহ বহু নিরাপরাধ মানুষকে হত্যা করে। ইরানি সমাজে অনুপ্রবেশের মাধ্যমে এদেশের জনগণের মধ্যকার ঐক্য ও সংহতি বিনষ্ট করার আশায় পশ্চিমা টিভি চ্যানেলগুলো এই অপকর্মে উস্কানি দেয়।
২০১৭ সালে ইরানের নিরাপত্তা বাহিনী একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী চক্রের এক সদস্যকে আটক করে। ওই ব্যক্তি পরিবেশ রক্ষা বিষয়ক একটি এনজিওর পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের কয়েকটি এলাকায় শক্তিশালী ক্যামেরা বসিয়েছিল, কিন্তু আসলে সে ওইসব ক্যামেরার সাহায্যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির তথ্যচিত্র ধারণ করে বিদেশে পাচার করছিল। তাকে আটক করার পর পশ্চিমা দেশগুলো ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগের বিরুদ্ধে অপপ্রচার তীব্রতর করে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে দাবি করে, ইরানের নিরাপত্তা বাহিনী অহেতুক পরিবেশবাদী দ্বৈত নাগরিকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। পত্রিকাটি দাবি করে, এসব ব্যক্তি পাশ্চাত্যের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রি লাভকারী এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
প্রখ্যাত মার্কিন কৌশলবিদ মার্ক পালমারকে আমেরিকার পররাষ্ট্রনীতিতে নতুনত্ব আনয়নকারী হিসেবে বিবেচনা করা হয়। তিনি বল প্রয়োগ করে ইরানের সরকার পরিবর্তনের বিরোধী। পালমার মনে করেন, সফটওয়্যার চালিয়ে ইরানি জনগণকেই তাদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে এবং তাদের মাধ্যমেই ইরানি শাসন ব্যবস্থার পতন ঘটাতে হবে। একটি দেশের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা সম্পর্কিত তথ্যাবলীকে একটি পাজেলের সঙ্গে তুলনা করা যায় যা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে গঠিত। ইরানের অভ্যন্তরে সরাসরি অনুপ্রবেশ করে যেহেতু এদেশের গোপন তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব নয়, তাই পাশ্চাত্য নানা পদ্ধতিতে এসব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সংগ্রহ করে তা থেকে একটি গোটা চিত্র পাওয়ার চেষ্টা করে।
কৃত্রিম উপগ্রহগুলো থেকে বিশ্বের অন্যান্য স্থানের মতো ইরানের বাহ্যিক তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব, কিন্তু আরও কাছ থেকে কিভাবে এদেশের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা যায়, এজন্য তারা ইরানের ভেতরে ড্রোন পাঠানোর চেষ্টা করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের দক্ষিণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী আর কিউ 170 মডেলের একটি অত্যাধুনিক মার্কিন ড্রোনগুলি করে নামায় ইরান। এছাড়া বিভিন্ন এনজিও, পরিবেশবাদী আন্দোলন কিংবা জাতিসংঘের পর্যবেক্ষক হিসেবে ইরানে পাঠানো ব্যক্তিদের মাধ্যমে এদেশের গোপন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টাই মোটেও কার্পণ্য করে না পাশ্চাত্য।
তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
ঘটনার নেপথ্যে অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। সিরিয়ায় ইরানের আরও 4 সামরিক উপদেষ্টা ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার জানালো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দুদেশের সন্ত্রাসীদের ঘাঁটিতে ইরান ও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের যে অবনতি ঘটেছিল তার অবসান ঘোষণা করল পাকিস্তান। বাংলাদেশে ঢাকা মেট্রো রেলের পূর্ণ রুটে দিনভর চলাচল শুরু। চলতি বছরের সেপ্টেম্বর থেকে পাতাল রেল নির্মাণের কাজ শুরু হবে বলে জানালেন সেতুমন্ত্রী। ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি ভাইয়ে ভাইয়ে বিভেদ বাঁধিয়ে দেয় মন্তব্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.